السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. اس آیت کا ترجمہ یہ ہے کہ اور بات کہ
یہ آیت انوباد ہلو اور کتھا بولار کھیترے সে ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে আর নিজে সৎকর্ম করে, একই সাথে বলে নিশ্চয় আমি পূর্ণ আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত। এই আয়াত একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত আর সেই সকল বৈশিষ্ট্য সম্বলিত যা এক মোমেনের বিশেষত্ব হওয়া উচিত। একজন প্রকৃত মুসলমানের চেয়ে বেশি কে কাজগুলো করতে পারে? আল্লাহ তাআলা এই যে তিনটি বিশেষত্বের উল্লেখ করেছেন, যদি কারো মাঝে সেগুলো বিদ্যমান থাকে তাহলে তার জীবনে বিপ্লব সাধিত হতে পারে। আর কেবল শুধু তার নিজের জীবনেই বিপ্লব সাধিত হয় না বা হতে পারে না, বরং সমাজেও সে বিপ্লব আনয়নকারী হতে পারে। এই তিনটি বিষয় হল তাবলীগ করা, সৎকর্ম করা এবং আনুগত্য এবং এতাতের দৃষ্টান্ত স্থাপন করে এ ঘোষণা করা যে আমি আল্লাহ এবং তাঁর রসুলের সব নির্দেশ পালনকারী বা পালনের সর্বাত্মক চেষ্টাকারী। এ কথাগুলোর প্রথমটি একজন মোমেনকে ধর্মীয় জ্ঞান অর্জন এবং জগৎকে শিখানোর জ্ঞানে জ্ঞানী করে তোলে, যা এটি শিখায় যে জগৎবাসীকে বলো খোদার প্রাপ্য অধিকার কি আর সেই অধিকার কিভাবে তোমাকে প্রদান করতে হবে বা তুমি প্রদান করবে। বা এই আয়াত এটি বলে যে অন্যদেরকে বলো যে আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের প্রতি পরস্পরের কি অধিকার নির্ধারণ করেছেন আর তা কিভাবে তা প্রদান করতে হবে। অন্যদের বলার প্রতি মনোযোগ তবেই আকৃষ্ট হতে পারে যখন অন্যদের জন্য হৃদয়ে এক বেদনা থাকবে, ব্যথা থাকবে, তাদেরকে শয়তানের থাবা এবং নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার জন্য এক ব্যাকুলতা, উৎকণ্ঠা এবং মনোযোগ থাকবে। রহমান খোদার বান্দাদের দল বড় করার জন্য এক একাগ্রতা, ব্যাকুলতা থাকা চাই, যার মাঝে বিশেষত্ব সৃষ্টি হবে বা খোদার কাছে আনার জন্য যদি এক আবেগ থাকে, এক আগ্রহ, উৎসাহ আর উদ্দীপনা থাকে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যখন শয়তানি ষড়যন্ত্র এবং খোদা থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন আকর্ষণীয় উপকরণ চরম রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে খোদার ভয়ে ভীত এবং খোদার নৈকট্যের সন্ধানই এই চেষ্টা এবং এই সংগ্রাম করতে পারে। দ্বিতীয় বিশেষত্ব হল আল্লাহ বলেন যে সৎকর্ম করো, নেক কর্ম করো। খোদা এবং তার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের প্রতি শুধু মনোযোগই দেবে না, বরং এক্ষেত্রে স্বয়ং এক উদাহরণ হিসেবে অন্যের জন্য বা অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করো। নতুবা তোমাদের ধর্মীয় জ্ঞানও অর্থহীন আর খোদার দিকে আহ্বানের লক্ষ্যে কৃতকর্ম ঐশী কল্যাণরাজি এবং উত্তম ফলাফল থেকে রিক্ত বঞ্চিত থাকবে। যদি পরিস্থিতি এটি হয় তাহলে তাবলিগ সংক্রান্ত সব চেষ্টা বৃথা, খোদার সন্তুষ্টিও অর্জন হবে না। আর তৃতীয় বিশেষত্ব যা বর্ণনা করেছেন তা হল সত্যিকার মোমেনের এই ঘোষণা করা উচিত যে আমি পূর্ণ আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ খোদা এবং তার রসুলের নির্দেশাবলীর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করছি। শুধু বিশ্বাসই স্থাপন করছি না, বরং নিজের জীবনের অংশ করে নিচ্ছে সেসবকে। ধর্মকে আমি জাগতিকতার উপর প্রাধান্যদাতা এবং প্রাধান্যদাতা হিসেবে বিরাজ করব। খলিফা ওয়াক্ত এবং জামাতের ব্যবস্থাপনার আনুগত এর অধীনে এসে যায় একথা বলা যে আমি অনেক তবলিগ করছি, আমার কাছে আমার অনেক জ্ঞান আছে, কোনো ব্যবস্থাপনার আমি মুখাপেক্ষী নই, এটি কিন্তু খোদার কাছে পছন্দনীয় নয়। এই যুগে আল্লাহ তাআলা একটি জামাত প্রতিষ্ঠা করতে চেয়েছেন আর তা তিনি করেছেন, অতএব এর সাথে সম্পৃক্ত হওয়া, সংশ্লিষ্ট হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন এতে কোনো সন্দেহ নেই যে তাবলিগ খুব ভালো কাজ, কিন্তু একই সাথে এ ঘোষণাও একান্ত আবশ্যক যে ইন্নানি মিনাল মুসলিমিন, অর্থাৎ আনুগত্যের পূর্ণ মান ধরে রেখে আমি আনুগত্যের ঘোষণাও দিচ্ছি। অনুরূপভাবে নেক কর্ম বা সৎকর্ম আর তাকওয়ার প্রকৃত মানও তখন অর্জন হয় যখন আনুগত্য ও এতাতের মান উন্নত হবে। অনেক সময় বাহ্যত কোনো কোনো পুণ্যবান বা ধর্মের সেবক এমন হয়ে থাকে যাদের পরিণাম মনে হয় যে শুভ হয়নি। তবে আল্লাহ তাআলা বলছেন যে একজন মোমেন এবং যে সবচেয়ে উন্নত কথা বলে উন্নত দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে সত্যিকার মান তখন অর্জন হবে এবং ফলপ্রদ হবে যদি সে একই সাথে এই ঘোষণাও দেয় যে আমি আনুগত্য করছি, আমি খোদার সৃষ্ট ব্যবস্থাপনার পূর্ণ আনুগত্য এবং এতায়াত করছি। আমরা আহমদীদের জন্য এই মান অর্থাৎ পূর্ণ আনুগত্যের এই মান তখনই প্রতিষ্ঠিত হবে, আমাদের তবলিগ তখন সফল হবে, আমাদের পূর্ণ তখনই সৎকর্ম গণ্য হবে যদি আমরা হযরত মসীহ মওউদের পর ব্যবস্থাপনার পূর্ণ আনুগত্য করি। খেলাফত ব্যবস্থাপনার অধীনে যেই নিজাম এবং ব্যবস্থাপনা রয়েছে এর সাথে সহযোগিতা করি, আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রচেষ্টা তখন আশিসময় হবে যখন জামাতের প্রত্যেক সভ্য এবং পদধারী আর প্রত্যেক কর্মচারী এবং মুরব্বি ব্যবস্থাপনা বোঝে এবং পরস্পরের প্রাপ্য অধিকার প্রদান করে। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে যেহেতু হযরত মসীহ মওউদ ইসলামকে পাঠিয়েছেন এবং সেসব প্রতিশ্রুতি অনুসারে পাঠিয়েছেন, অর্থাৎ তার উপর যেসব কাজের পূর্ণতার দায়িত্ব ন্যস্ত রয়েছে সেগুলো অবশ্যই পূর্ণ হবে, আর কিছু তার জীবদ্দশায় পূর্ণতা লাভ করেছে, আর কিছু তার জীবন অবসানের পর হওয়ার ছিল যা হয়েছে এবং হচ্ছে। তার মাধ্যমে ইসলামের বাণী পৃথিবীর কোণে কোণে পৌঁছে ধীরে ধীরে পবিত্র হৃদয়ে আহমদীয়ত ইসলামে প্রবেশ করছে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে স্বীয় নবীদের পাঠিয়ে থাকেন সেই উদ্দেশ্যকে তিনি পূর্ণতা দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ এই অমোঘ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আমি এবং আমার রসুল জয়যুক্ত হব। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও বারবার এই এলহাম করেছেন, তাকে এলহামে আল্লাহ তাআলা এটি জানিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যায় এক জায়গায় বলেন, এটি খোদার রীতি বা সুন্নত, আর যখন থেকে পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন সবসময় এই রীতি প্রকাশ করে আসছেন যে তিনি স্বীয় নবী এবং রসুলদের সাহায্য করেন এবং তাদের বিজয় দেন, যেভাবে তিনি নিজেই বলেন যে কাতাবাল্লাহু আগলিবান না আনা ওয়া রাসূলি। বিজয় বলতে যা বোঝায় তা হল যেভাবে নবী এবং রসুলদের উদ্দেশ্য হয়ে থাকে পৃথিবীতে আল্লাহর সত্যতার প্রমাণ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া, আর কেউ যেন খোদার মোকাবেলা করতে না পারে, একইভাবে আল্লাহ তাআলা সুদৃঢ় নিদর্শনাবলীর মাধ্যমে তার সত্যতা প্রকাশ করেন, যেই সত্যতা তিনি পৃথিবীতে বিস্তৃত করতে চান তার বীজ তিনি তাদের হাতে বপন করেন। তিনি আবার বলেন যে আল্লাহ তাআলা আদি থেকে এটি লিখে রেখেছেন আর তার এটিকে তার রীতি এবং তার আইন আখ্যা দিয়েছেন যে তিনি এবং তার রসুল অবশ্যই জয়যুক্ত হবেন। অতএব আমি মসীহ ইসলাম বলছেন তার নিজের সম্পর্কে যে যেহেতু আমি তার রসুল অর্থাৎ প্রেরিত, কিন্তু কোনো নূতন শরীয়ত নিয়ে নয়, নূতন দাবি নিয়ে নয়, নূতন নাম নিয়ে নয়, বরং সেই সম্মানিত রসুল খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এসেছি, তার সত্তায় বিলীন হয়ে তার বিকাশস্থল হিসেবে এসেছি। তাই আমি বলছি যে যেভাবে আদি থেকে অর্থাৎ আদমের যুগ থেকে আরম্ভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেভাবে সকল যুগে আয়াতের অর্থ সত্য প্রমাণিত হয়ে আসছে, একইভাবে এখন আমার হাতে তা সত্য প্রমাণিত হবে। অতএব যে এই চারা গাছকে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর সকল প্রান্তে রোপণ করতে চান, লাগাতে চান, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ শরীয়তেরই চারা গাছ। এর প্রচার কাজের সম্পূর্ণতা হযরত মসীহ মওউদের যুগের জন্য অবধারিত। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে যেই সততাকে আল্লাহ তাআলা পৃথিবীতে বিস্তৃত করতে চান, তার বীজ তিনি তার রসুলদের হাতে বপন করান। আর এই ইসলামের প্রচারের কাজের সম্পূর্ণতার বীজ, প্রচার কাজের সম্পূর্ণতার বীজ আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের হাতে বপন করিয়েছেন। বরং এই বীজ হতে সৃষ্ট সবুজ শ্যামল ফসলও কোনো কোনো এলাকায় তাকে দেখিয়েছেন। এছাড়া খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে তার বপিত বীজের চারা সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে। একথায় সে বীজ যা তার হাতে আল্লাহ তাআলা বপন করিয়েছেন, এর এটি থেকে সৃষ্ট চারা পৃথিবীর অন্যান্য দেশেও বিস্তার লাভ করছে। যেভাবে জমিদার বা কৃষকরা জানে, এখানেও কৃষির বড় প্রচলন রয়েছে। যেভাবে নার্সারি হয়ে থাকে বিভিন্ন চারা গাছের সমাহার, এসব চারা গাছ যে কোনো স্থানে নিয়ে গিয়ে সেখানে রোপণ করা যেতে পারে। একইভাবে কোরআনের জ্ঞান ও তত্ত্ব সমৃদ্ধ তাফসির বা তাফসিরের নার্সারি এবং ইসলামের বাণী যেভাবে তিনি আমাদের সামনে কোরআনের আলোকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, তা পৃথিবীর প্রান্তে প্রান্তে বিস্তৃত করা হচ্ছে। আর পৃথিবীর মানুষ ইসলামের সুন্দর শিক্ষার প্রতি আকৃষ্ট হচ্ছে। অতএব এতে কোনো সন্দেহ নেই যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মাধ্যমে ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা পৃথিবীতে বিস্তার লাভ করবে এবং করে চলেছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা তাকে বহু এলহামের মাধ্যমে শুভ সংবাদও দিয়েছেন। একটি হলো কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, এর উল্লেখ ইতিমধ্যে করা হয়েছে। এছাড়াও বেশ কিছু এলহাম রয়েছে, দৃষ্টান্তস্বরূপ কয়েকটি তুলে ধরছে। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরুকাল্লাহু ফি দীনি, আল্লাহ তাআলা স্বীয় ধর্মের ক্ষেত্রে তোমার সাহায্য করবেন। অর্থাৎ যে কাজের তিনি প্রচার করে চলেছেন তা খোদার ধর্ম, তা ইসলাম। আরেকটি এলহাম হল ইয়ানসুরুকাল্লাহু মিন ইনদিহি, আল্লাহ নিজের পক্ষ থেকে তোমার সাহায্য করবেন। আরেকটি এলহাম রয়েছে, এটি খুবই প্রসিদ্ধ, না এই এলহামের পূর্বে আরেকটি শোনাচ্ছি। এলহাম হলো, আমি তোমাকে পৃথিবীর প্রান্ত প্রান্ত পর্যন্ত সসম্মানে খ্যাতি দেব। মসীহ মওউদের সম্মান প্রতিষ্ঠিত হবে ইসলামের বাণী প্রচারের কারণে হবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। যে এলহামের কথা পূর্বে বলছিলাম তা হলো, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, সবাই জানে, সবাই এই কথা বলে। তো এতে কোনো সন্দেহ নেই, অতএব এতে কোনো সন্দেহ নেই যে তার বাণী পৃথিবীতে বা পৃথিবীর সর্বত্র পৌঁছে যাবে, বিস্তার লাভ করবে। আর পৃথিবীর মানুষ তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক এবং এক সাহসী পাহলোয়ান হিসাবে চিনবে এবং তারা তাকে তার সম্পর্কে অবগত হচ্ছে। আমরা এখন দেখি যে এমটিএর মাধ্যমে আল্লাহ তাআলা স্বয়ং পৃথিবীতে বাণী প্রচার করছেন, বাণী পৌঁছাচ্ছেন। আমি পূর্বেও কয়েকবার বলেছি যে আমাদের জাগতিক উপায় উপকরণের বলে কখনো এটি সম্ভব ছিল না, বা এখনও আমরা 24 ঘন্টার টিভি চ্যানেল চালাবো আর পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার করব আর পৃথিবীর সকল অঞ্চলে এই টিভির অনুষ্ঠান পৌঁছবে, এটি আমাদের জন্য সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমার খুতবার অনুবাদ পৌঁছে 6-7টি ভাষায় একই সাথে চলমান অনুবাদ হচ্ছে। এসব কিছু হযরত মসীহ মওউদকে প্রদত্ত খোদার প্রতিশ্রুতিরই ফসল। আর এর মাধ্যমে অর্থাৎ আমার খোদবার মাধ্যমে আর অন্যান্য অনুষ্ঠান মালার মাধ্যমে আর এমটিএর বিভিন্ন অনুষ্ঠানের কল্যাণে নেক প্রকৃতির মানুষ আহমদীয়ত ভুক্ত হচ্ছে। অনেকে আমাকে লেখে বলে যে এমটিএতে আপনার খোদবা এবং অন্যান্য অনুষ্ঠান আমাদেরকে প্রভাবিত করে, আহমদীয়তে আমরা আগ্রহ পাই। আল্লাহ তাআলা আমাদেরকে আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন। 2-3 দিন হলো গুয়াদেলোর একটা অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল মুরব্বীর সাথে, সেখানকার এক নতুন আহমদীর সাথে অনুষ্ঠান হচ্ছিল। তিনি বলেন আহমদীয়তের পরিচিতি জানতে পারলেও বয়াত করছিলেন না। তিনি বলেন খোদবা শোনার পর আমার মাঝে বয়াতের প্রেরণা জন্মে। অতএব এটি খোদারই কাজ এবং তাঁর প্রতিশ্রুতি, এসব পূর্ণতা পাবেই ইনশাল্লাহ। এতে আমাদের বা কোনো মানবীয় প্রচেষ্টার বাহাদুরি নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সর্বোত্তম মোমেনের পরিচয় হল সে তাবলীগ করবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজে অংশীদার করতে চান। কাজ তিনি নিজেই করছেন আর করার সিদ্ধান্ত করে রেখেছেন। খোদা তাআলা আমাদেরকে নিছক সওয়াব বা পুণ্যে ভাগী করতে চান, তাই সব আহমদীর কথাকে গুরুত্ব দেওয়া উচিত। যে কাজ আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছেন সে কাজে অংশীদার হয়ে পুণ্যের বা সওয়াবের অংশ পান, ভাগী হন, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী হন। অতএব আপনারা যারা এখানে স্পেনে বসবাস করছেন, সময় বের করে মাসে অন্তত পক্ষে 1 দিন বা 2 দিন তবলিগের জন্য ব্যয় করুন। স্থানীয় লোকদের সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝে তবলিগের নতুন নতুন পন্থার সন্ধান করুন। একজন স্প্যানিশ নতুন বয়াতকারী আহমদী গত সপ্তাহে আমার সাথে সাক্ষাৎ করতে আসেন, বরং এই সপ্তাহে আসেন। তিনি বলেন যেভাবে এখানে আমাদের ইসলামের তবলিগ করা উচিত আমরা সেভাবে করছি না, জামাত করছে না। বরং তার মতে দু একজন মুরব্বী ছাড়া মুরব্বীরাও স্প্যানিশ মনস্তত্ত্ব বা সাইকোলজি বুঝে তবলিগ করছে না, বা তারা জানে না কীভাবে তবলিগ করতে হবে। তিনি বলেন যে আমরা যদিও ইউরোপ ভুক্ত গণ্য হই, কিন্তু আমাদের সাইকোলজি বা মনস্তত্ত্ব ইউরোপ থেকে কিছুটা ভিন্ন। ইউরোপের লোকদের মতো বিরাজমান আজকের বিরাজমান পরিস্থিতির কারণে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আমরা ভীতত্রস্ত এখানকার মানুষ ইউরোপের প্রভাবে, কিন্তু একই সাথে সুদীর্ঘকাল স্পেনে মুসলিম শাসনের কারণে আমাদের ভেতর অজ্ঞাতে অজান্তে মুসলমানদের সাথে সম্পর্কের এক চেতনা এবং প্রেরণাও রয়েছে যা জাগ্রত করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে আন্দালুসিয়া প্রদেশে। অতএব আমাদের সেক্রেটারি তবলিগ, কেন্দ্রীয় সেক্রেটারি এবং স্থানীয় তবলিগ সেক্রেটারিগণ এবং অন্যান্য অহদেদারগণও যেখানে পরিস্থিতির আলোকে পরিকল্পনা প্রণয়ন করবেন, সেখানে সকল আহমদের খোদা আনসার লাজনাকে তবলিগের জন্য সময় দেওয়া উচিত। এখানকার 700-800 বছর পূর্বে এখানকার মুসলমানদেরকে তরবারির জোরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছে, কিন্তু আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসা আর ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষার মাধ্যমে মন জয় করতে হবে। এখানে জামাত এবং ইসলাম ব্যাপক পরিসরে পরিচিতি লাভ করছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকা জামাত সম্পর্কে লিখে থাকে আর এভাবে এক ধরনের তবলিগ হচ্ছে। কর্তুবার এক পত্রিকার সম্পাদক বা মালিক আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে, পত্রিকা দেখান তিনি, যে আমি এভাবে জামাত সম্পর্কে লিখে থাকি কলম ধরি আর পুরো পৃষ্ঠা তিনি উদ্দেশ্যে নিবেদন করেছেন। লন্ডনে যখন আমাদের পিস সিম্পোজিয়াম হয়েছে সেখানেও এখানকার পত্রপত্রিকা এবং টেলিভিশনের প্রতিনিধিরা বা সাংবাদিকরা আসে, টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি আমার সাক্ষাৎকার নিয়েছেন, এরপর এখানে এসে তার টিভি চ্যানেলে জামাত সম্পর্কে এবং জামাত যে ইসলামের শান্তিপ্রিয় শিক্ষা তুলে ধরে সে সম্পর্কে একটা অনুষ্ঠান সম্প্রচার করেছেন। আমার সাক্ষাৎকারের একটা অংশও দেখিয়েছেন। তো এখন স্পেনের সেই পরিস্থিতি নেই যা আজ থেকে 35-40 বছর পূর্বে ছিল। আজকে যদি তবলিগের ক্ষেত্রে ঘাটতি থেকে থাকে তাহলে সেটি আমাদের পক্ষ থেকে হচ্ছে। এখানে বিভিন্ন শহরে বিশেষ করে মরক্কো এবং অন্যান্য আরব দেশের মানুষ বসতি স্থাপন করেছে, তাদের এলাকায় আরবি ভাষাভাষীদের মাধ্যমে তবলিগ করা উচিত, আরবি বই পুস্তক বিতরণ করা উচিত। স্প্যানিশ ভাষায় বই পুস্তকের যতটুকু সম্পর্ক আছে ইসলাম এবং আহমদীয়তের পরিচিতিমূলক বই পুস্তকের যতটুকু সম্পর্ক আছে, গত কয়েক বছর থেকে আমি যুক্তরাজ্য এবং জার্মানির জামিয়া থেকে পাশকৃত ছাত্র যারা শাহেদ করে কর্মক্ষেত্রে যাওয়ার অপেক্ষায় থাকে, কর্মক্ষেত্রে প্রেরণের পূর্বে আমি তাদেরকে এখানে পাঠাই, তারা সব শহরে এসব বই পুস্তক বিতরণ করেন। আমার মনে হয় 30 লক্ষের বেশি লিফলেট এবং বই পুস্তক ইতিমধ্যে বিতরণ হয়েছে। নতুন জামিয়ার সব ছাত্ররা যারা এখানে আসে তাদেরও ধারণা এটি যে স্পেনের মানুষ অধিক খোলা মনে বই পুস্তক গ্রহণ করে আর জেনারেলি সম্মান এবং শ্রদ্ধাপূর্ণভাবে কথা বলে এবং পড়ে। খুব কম মানুষই আছে যারা ছুঁড়ে ফেলে দেয় বই পুস্তক, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিয়ে পড়ে এরপর পকেটে বা জেবে রেখে দেয়। অনুরূপভাবে আমাদের একজন স্প্যানিশ মহিলা রয়েছেন যিনি আহমদীয়ত গ্রহণ করেছেন আর লন্ডনে বসবাস করেন, সেখানে আমাদের নওয়াইন সেক্রেটারির স্ত্রী তিনি, তার পিতামাতা এখানেই থাকেন, আত্মীয় স্বজন এখানেই আছে। এখানে আসলে বিভিন্ন স্কুলে বিশ্ববিদ্যালয়ে কলেজে গিয়ে তিনি তবলিগ করেন, তিনি সুযোগ সন্ধান করেন লন্ডন থেকে এসে যে কীভাবে জামাতকে এখানে পরিচিত করা যায় এবং ইসলামের বাণী পৌঁছানো যায়। তো এখানে যারা বসবাস করেন বা মুরব্বী যারা রয়েছে তারা কেন এই সুযোগ সৃষ্টি করতে পারেন না? অতএব স্থানীয়ভাবে বসবাসকারী আহমদি পদধারী এবং মুরব্বীদেরকে এ সম্পর্কে একটি দৃঢ় এবং সুসংহত পরিকল্পনা প্রণয়ন করা উচিত। নতুন বয়াতকারী স্প্যানিশ আহমদি যার কথা উল্লেখ করেছে তাকে এটাই বলেছে যে তোমার মতে তবলিগের যে সর্বোত্তম পন্থা ভাবা যায় তা আমাকে লিখে পাঠাও, তার পরামর্শ যখন আসবে তা আমি এখানে পাঠিয়ে দেব, যদি সেগুলো অনুসরণযোগ্য হয় আপনারা যদি বোঝেন সে অনুসারে কাজ হওয়া উচিত। কিন্তু আসল কথা হলো পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমির গণ্ডি থেকে বেরিয়ে পেরিয়ে জামাতের স্বার্থকে অগ্রগণ্য করতে হবে। এ বিষয়টা বুঝতে হবে যে আমরা আহমদীয়ত গ্রহণ করে স্ব দায়িত্ব আমাদের পালন করতে হবে। একটা বিশেষ আবেগ উচ্ছ্বাস এবং একাগ্রতা নিয়ে তা পালন করতে হবে। শুধু বছরান্তে মুরব্বীদের এখানে এক মাসের জন্য এসে বই পুস্তক বিতরণ করলেই আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। আমি তাদেরকে পাঠানো আরম্ভ করেছি এই জন্য যে যেন আপনাদের সাহায্য হয় এর মাধ্যমে, কেননা এখানে জামাতের সদস্য সংখ্যা স্বল্প বা জামাত ছোট। দ্বিতীয়ত আপনাদের হৃদয়ে যেন এইভাবে তবলিগের প্রতি আগ্রহ জন্মে বা নিদেন পক্ষে তবলিগের পথে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, সঠিকভাবে ভাষা জানা না থাকার কারণে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা দূরীভূত হবে আর সবাই তবলিগের কাছে ঝাঁপিয়ে পড়বে। কিছু নূতন মুরব্বী যারা এখানে আসেন তারা ভাষা জানেন না, তারপরও সব জায়গায় যান এবং লক্ষ্য তারা অর্জন করেন। তাই এই সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে যে আল্লাহ তাআলা তাবলিগের যে দায়িত্ব একজন প্রকৃত মুমিনের উপর ন্যস্ত করেছেন আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। এক ব্যাকুলতা উৎকণ্ঠা ও আন্তরিকতা নিয়ে এই কাজে যোগ দিতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব এক্ষেত্রে বর্তায় মুরব্বীদের উপর, অর্থাৎ তাবলিগের বিভিন্ন পন্থার সন্ধানের আর জামাতের সদস্যদেরকে বলার, আর জামাতের সদস্যদেরকে সাথে নিয়ে কাজ করুন। সেক্রেটারি ন্যাশনাল সেক্রেটারি তাবলিগ তাবলিগ সম্পর্কে সুগভীর আবেগ এবং উচ্ছ্বাস ব্যক্ত করে থাকেন। তিনি আমাকে খোলাখুলি না বললেও মনে হয় যেন তার বাজেটেরও সমস্যা আছে, স্বল্পতা আছে, জামাতের সদস্যদের সহযোগিতারও ঘাটতি আছে। অতএব এটি জামাতের আমিরেরও দায়িত্ব যে যদি বাজেটের ঘাটতি বা সমস্যা থাকে আমাকে লিখুন, কেন্দ্র আপনাদের অপরাপর কিছু ব্যয়ভার তো পূর্ব থেকে বহন করে চলেছে। সেক্রেটারি তাবলি মুরব্বি এবং জামাতের সভ্য সদস্যদের এবং জামাতের আমিরের উচিত সর্বাত্মক সহযোগিতা করা। এভাবেই আমরা ইসলামের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনর্বহাল করতে সক্ষম হব। আর এটি মুসলিম ইসলামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য ছিল, যুগের অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে আর ইসলামের বর্তমান অবস্থা সামনে রেখে তার হৃদয়ের বেদনার কথা তুলে ধরতে গিয়ে আর এটি স্পষ্ট করতে গিয়ে যে আল্লাহ তাআলা ইসলামের সম্মান এবং আল্লাহ তাআলা চান যে ইসলামের সম্মান মাহাত্ম্য পুনঃপ্রতিষ্ঠিত হোক, ইসলামের শ্রেষ্ঠত্ব পুনরায় পৃথিবীতে প্রমাণিত হোক, ইসলামের বিরোধীদের বা ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাত করতে চান এবং নস্যাত করতে যাচ্ছেন। আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ এবং এই জামাত প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এখন আল্লাহ তাআলা এই জামাতের মাহাত্ম্য প্রদর্শন করছেন। এক জায়গায় হযরত মসীহ মাউউদ ইসলাম বলেন যে যুগ কতই আশিসময় যুগ, যে আল্লাহ তাআলা সেই ব্যাধিগ্রস্ত যুগে নিছকীয় কৃপাগুণে মহানবী ইসলামের মাহাত্ম্য প্রকাশের জন্য এ পবিত্র সিদ্ধান্ত করেছেন, অর্থাৎ অদৃশ্য থেকে ইসলামের সাহায্য সহযোগিতার ব্যবস্থা করেছেন আর এক জামাত প্রতিষ্ঠা করেছেন। আমি সেসব লোককে জিজ্ঞেস করতে চাই যারা হৃদয়ে ইসলামের জন্য বেদনা রাখে, ইসলামের সম্মান এবং মাহাত্ম্য যাদের হৃদয়ে রয়েছে তাদের বলা উচিত এ যুগের সবচেয়ে ভয়াবহ কোনো যুগ যুগের ইসলাম সম্মুখীন হয়েছে কি যখন এত বেশি গালি এবং অবমাননা অসম্মান মহানবী ইসলামের করা হয়েছে আর কোরআনের অসম্মান হয়েছে। পুনরায় মুসলমানদের অবস্থা দেখে আমার চরম আক্ষেপ এবং দুঃখ হয়। অনেক সময় এই বেদনায় এই ব্যথায় আমি ব্যাকুল হয়ে যায় যে এই অসম্মানকে অনুভব করার মতো চেতনাটুকুও তাদের হারিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কি আল্লাহ তাআলা আদৌ ভ্রুক্ষেপ করেন না যে এত গালমন্দ দেখেও ঐশী কোনো জামাত প্রতিষ্ঠা করবেন না বা ব্যবস্থা নেবেন না, আর ইসলামের এই বিরোধীদের মুখ বন্ধ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য এবং পবিত্রতা পৃথিবীতে বিস্তৃত করবেন। অথচ স্বয়ং ফেরেশতা এবং আল্লাহ তাআলা মহানবী সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন। এই অসম্মান এবং অবমাননার যুগে এই দরুদ এবং সালামের কতই না আবশ্যকতা রয়েছে, আর আল্লাহ তাআলা এই জামাতের আকারে সেটি করেছেন, জামাত আমাদের প্রতিষ্ঠা করে সেটি করেছেন। আমি প্রেরিত হয়েছি বা আমাকে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনর্বহালের জন্য, আর কোরআনই সত্যতা পৃথিবীকে দেখানোর জন্য। এই সব কাজেই হচ্ছে এবং চলছে, কিন্তু যাদের চোখে পর্দা রয়েছে তাদের জন্য দেখা সম্ভব নয়। অথচ এই জামাত এখন সূর্যের ন্যায় ঝলমল করছে, আর এই জামাতের নিদর্শনাবলীর সাক্ষীর সংখ্যা এত বেশি যে তাদেরকে যদি এক জায়গায় একত্রিত করা হয় তাহলে তাদের সংখ্যা এত বেশি হবে যে ভূপৃষ্ঠে কোনো বাদশারও তত সৈন্যরাজি নেই। এই জামাতের সত্যতার এত প্রমাণ রয়েছে যে এর প্রত্যেকটি বর্ণনা করা সহজ নয়, কেননা ইসলামের ভয়াবহ অসম্মান এবং অবমাননা করা হয়েছে। তাই আল্লাহ তাআলা সেই অসম্মান ও অবমাননার দৃষ্টিকোণ থেকে এই জামাতের মাহাত্ম্য প্রদর্শন করেছেন। আমরা সাক্ষী যে এই মাহাত্ম্য এবং এই সম্মান আল্লাহ তাআলা প্রদর্শন করছেন। এখানেও প্রেস বা প্রচার মাধ্যম আর মানুষের দৃষ্টি এদিকে নিবদ্ধ হয়েছে, আর পৃথিবীর কোনো কোনো দেশে প্রকাশ্যের বহির্প্রকাশ ঘটছে। নিশ্চয়ই এই বিষয়গুলো মুসলিমদের কথার সত্যায়নকারী। আর যে সমস্ত বা যেসব ঘাটতি রয়েছে আমি যা বলছি কাজ আল্লাহ তাআলা নিজেই করছেন, কিন্তু তিনি এতে আমাদেরকে অংশীদার করতে চান, তাই এর অংশীদার হন আর সর্বাত্মকভাবে হন। পুনরায় আমাদেরকে এটি বলতে গিয়ে যে দীর্ঘজীবী যদি হতে হয় তবলিগের কাজে নিয়োজিত হও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কাজ সম্পর্কে সচেতন হয় না যার জন্য সে এসেছে। কতকের একমাত্র কাজ হয়ে থাকে চতুষ্পদ জন্তুর মতো পানাহার করা। কেউ কেউ মনে করে যে এতটা মাংস খেতে হবে, এতটা কাপড় পরিধান করতে হবে, ইত্যাদি ইত্যাদি, আর কোনো কাজের বিষয় তারা ভ্রক্ষেপ করে না। এমন মানুষ যখন ধরা পড়ে নিমেষেই তাদের কাজ চুকিয়ে দেওয়া হয়। যারা ধর্মসেবায় রত থাকে তাদের সাথে কোমল ব্যবহার করা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা নিজেদের দায়িত্ব পালনের কাজ সমাপ্ত না করে। তিনি বলেন মানুষ যদি চায় যে সে দীর্ঘজীবী হোক বা তার জীবন দীর্ঘ হোক, তাহলে তার উচিত যথাসাধ্য একনিষ্ঠভাবে নিজের জীবনকে ধ্বংসের জন্য উৎসর্গ করা। স্মরণ রাখা উচিত আল্লাহকে প্রতারিত করা জানে যে আল্লাহকে প্রতারিত করে, তার স্মরণ রাখা উচিত যে সে নিজেকে প্রতারিত করে, এর ফলশ্রুতিতে সে ধ্বংস হবে। তিনি বলেন তাই আয়ুষ্কাল দীর্ঘ করার এর চেয়ে ভালো কোনো ব্যবস্থাপত্র নেই যে মানুষ নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে খোদ আল্লাহর নামকে সমুন্নত করার কাজে রত হবে আর ধর্মসেবায় নিয়োজিত হবে। আজকাল এই ব্যবস্থাপত্র খুবই কার্যকরী, কেননা আজ ধর্মের এমন নিবেদিত প্রাণ সেবকদের প্রয়োজন রয়েছে। যদি এটি না করানো হয় জীবনের কোনো নিশ্চয়তা নেই, এটি এমনিতেই কেটে যায় বা কেটে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তবলিগের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে নসিহত করেছেন সেটি আমাদের জন্য এক স্মরণালী নসিহত। তিনি একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করতে গিয়ে বলেছেন যে খোদার কসম, তোমার মাধ্যমে এক ব্যক্তির হেদায়েত পাওয়া তোমার জন্য উন্নত মানের লাল উট হস্তগত হওয়ার চেয়ে শ্রেয় বা উত্তম। লাল উট সে যুগে খুবই মূল্যবান প্রাণী মনে করা হতো। যারা লাল উট রাখত তাদেরকে খুবই সম্পদশালী, সবচেয়ে সম্পদশালী মানুষ মনে করা হতো। তিনি বলেন যে জাগতিক ধন সম্পদ এর মোকাবেলায় কোনো গুরুত্বই রাখে না যে তুমি তবলিগ করবে আর কারো হেদায়েতের কারণ হবে। আপনারা জাগতিক আয় উপার্জন করুন নিঃসন্দেহে যারা এখানে এসেছেন, কিন্তু কিছু সময় অবশ্যই তবলিগের জন্য দিন। আর মাসে দু একদিন বলেছি, কিন্তু আসলে এর চেয়ে বেশি সময় দেওয়া উচিত। এর ফলে ইহ জাগতিক স্বার্থ সিদ্ধি হবে আর খোদাও সন্তুষ্ট হবেন। আমি প্রথম দিকেই বলেছিলাম যে তবলিগের কারণে, তবলিগ করার ফলশ্রুতিতে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো নেক কর্ম এবং হেদায়েতের দিকে ডাকে সে ততটাই পুণ্যের ভাগী হয় যতটা পুণ্য তার উপর আমলকারী ব্যক্তির লাভ হয়ে থাকে আর তার পুণ্যে কোনো ঘাটতি আসে না। তো এই হলো সে আয়াতের ব্যাখ্যা যা প্রারম্ভে তেলাওয়াত করা হয়েছে, অর্থাৎ তার চেয়ে উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, যে আল্লাহর দিকে ডাকছে সেও পুণ্য পাচ্ছে, নেক কর্ম করারও স্বভাব পাচ্ছে, আর যে হেদায়ত পাচ্ছে তার দিক থেকেও সে পুণ্যের ভাগী হচ্ছে। তাবলিগকারী জাগতিক নিয়ামত এবং পুরস্কারও পেল, দীর্ঘজীবীও হলো আর পুণ্যের অংশও পেল। অতএব ঐশী নিয়ামত রাজির উত্তরাধিকারী হওয়ার জন্য এখন আমাদের তাবলিগ এবং জগৎবাসীর হেদায়েতের জন্য সময় ব্যয় করা। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ ইসলামের কাজের প্রতি বা ইসলাম সেবার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন যে সময় স্বল্প। আমি বারবার এই নসিহত করি যে কোনো যুবক যেন না ভাবে যে এখন বয়স মাত্র 18 বা 19, এখনও অনেক সময় পড়ে আছে। সুস্থ ব্যক্তি নিজের সুস্থতা এবং স্বাস্থ্য নিয়ে যেন গর্ব না করে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যার অবস্থা ভালো সে যেন নিজের প্রভাব প্রতিপত্তির উপর নির্ভর না করে। যুগ যুগে বিপ্লব আসছে, এটি শেষ যুগ। আল্লাহ তাআলা সত্যবাদী এবং মিথ্যাবাদীকে পরীক্ষা করতে চান। এখন নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শনের সময়, শেষ সুযোগ দেওয়া হয়েছে। এই সময় আর হাতে আসবে না। এটি সেই সময় যেখানে এসে সব নবীর ভবিষ্যৎবাণীর পরিসমাপ্তি ঘটে, তাই নিষ্ঠা প্রদর্শন এবং সেবার এটি শেষ সুযোগ যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এরপর এখন আর কোনো সুযোগ হাতে আসবে না, বড়ই দুর্ভাগ্য আসে যে এই সুযোগকে হাতছাড়া করে। তিনি বলছেন কেবল মৌখিকভাবে বয়তের অঙ্গীকার করা কিছুই নয়, চেষ্টা করো বরং আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন তোমাদেরকে সত্যবাদী প্রমাণ করেন। এক্ষেত্রে আলস্য এবং ঔদাসীন্য প্রদর্শন করবে না। আর আমি যে শিক্ষা উপস্থাপন করেছি তার উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো আর সেই পথে পথ চলো যা আমি উপস্থাপন করেছি। আমি যেভাবে গত খুতবায় বলেছি, কাশতিয়ে নূহের বরাতে যে কথা বলেছিলাম, অর্থাৎ কাশতিয়ে নূহের আমাদের শিক্ষা সম্বলিত অংশটি অবশ্যই প্রত্যেক আহমদের পাঠ করা আছে, বরং তিনি পুরো কাশতিয়ে নূহের কথাই বলেছেন। তবলিগের যে সামর্থ্য আমাদের লাভ হবে, আমলে সালেবান নেক কর্মের যেই সামর্থ্য এবং তৌফিক লাভ হবে, সেই দিকেও এই আমাদের শিক্ষার অংশটি পথের দিশা দেওয়ার এই শিক্ষাই আমাদের উত্তম মমেনে পরিণত করতে পারে। নেক কর্ম বা সৎকর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি আরও বলেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটি দেখা যায় যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সত্যায়ন করে মৌখিকভাবে, বাধ্যত নামাজও পড়ে, রোজাও রাখে। কিন্তু আসল কথা হলো আধ্যাত্মিকতা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। অপরদিকে এসব নেক কর্মের পরিপন্থী কাজ করাই সাক্ষ্য দিচ্ছে যে সেই কর্মগুলো সৎকর্ম হিসাবে করা হয় না, আল্লাহর ইচ্ছা পরিপন্থী কাজ করছে সবাই। এ থেকে প্রমাণিত হয় যে মুসলমানরা যে কাজ করছে তা নেক কর্ম বা সৎকর্ম নয়। কতক নেক কর্ম যে করছে তা নিছক অভ্যাসজনিত এবং প্রথাগতভাবে করছে, কারণ এতে নিষ্ঠা এবং আধ্যাত্মিকতার কোনো কিরণ নেই। নতুবা কারণ কি যে এসব সৎকর্মের বরকত এবং আলো সাথে দেখা যায় না। ভালোভাবে স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত সত্য হৃদয় নিয়ে এবং আধ্যাত্মিকতার সাথে কাজগুলো করা হবে না, কোনো লাভ হবে না, আর এসব কর্ম কাজে আসবে না। নেক কর্ম তখনই সৎকর্ম গণ্য হয় যখন তাতে কোনো প্রকার বেধি না থাকে। সালার বিপরীত শব্দ হলো ফাসাদ। চালে বা সৎকর্ম সেটিকে বলা হয় যার কোনো প্রকার বেধি এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকে, যাদের নামাজে বেধি রয়েছে এবং প্রবৃত্তির কামনা বাসনা যাতে লুকায়িত থাকে, তাদের নামাজ ইত্যাদি আদৌ আল্লাহর জন্য নয়, তা ভূমি থেকে এক বিঘত পরিমাণও উপরে যায় না, তাতে নিষ্ঠার সৌরভ নেই এবং আধ্যাত্মিকতা শূন্য। নেক কর্ম বা আমলে সালের বাস্তবতা কী তা বর্ণনা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে স্মরণ রেখো, আল্লাহ তাআলা রূহ এবং আধ্যাত্মিকতার উপর দৃষ্টি রাখেন। তিনি বাহ্যিক আমল বা কর্মের উপর দৃষ্টি রাখেন না, এগুলো প্রকৃত চিত্র এবং অভ্যন্তরীণ অবস্থা দেখেন, যে তাদের কর্মের গভীরে স্বার্থপরতা এবং কামনা বাসনা বিরাজ করছে নাকি খোদা তাআলার সত্যিকার আনুগত্য এবং নিষ্ঠা। কিন্তু অনেক সময় মানুষ বাহ্যিক কর্ম দেখে ধোকা খায় বা প্রতারিত হয়। যার হাতে তসবিহ থাকে, যে তাহাজ্জুদ এবং ইশরাক পরে, বাহ্যত নেক এবং পুণ্যবানদের কাজ করে, নেক কর্ম করে, মানুষ তাকে নেক মনে করে বসে। যার হাতে তসবিহ থাকে মানুষ যে দেখে বড় নেক মনে করে, কিন্তু আল্লাহ তাআলা ছিলকা পছন্দ করেন না বা খোলস পছন্দ করেন না, বাহ্যিক বিষয়াদি তার পছন্দ নয়। এটি ছিলকা ও খোলস, আল্লাহ এটিকে পছন্দ করেন না আর এতে কখনো সন্তুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততা না থাকবে। বাহ্যিক চাকচিক্য একটি বস্তুর বাহ্যিক অবস্থা তার শেল বা বাহিরের খোলস খোদার পছন্দ নয়, বরং এইসব আল্লাহ তালাকে সন্তুষ্ট করে না যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততা না থাকবে। বিশ্বাসঘাতক ব্যক্তি কুকুরের মতো, যে লাশ তুল্য পৃথিবীর পিছনে ছুটছে, বাহ্যত তারা নেক পরিদৃষ্ট হয় কিন্তু নোংরা কার্যকলাপ তাদের জীবনে দেখা যায়, নোংরা কাজ করে, আরও অনেক গুপ্ত বদভ্যাস থাকে। যে নামাজ লোক দেখানো কাজে কলুষিত, সেই নামাজ আমরা কি করব আর লাভ কী এতে? তাই লোক দেখানো, এমন লোক দেখানো আমল বা কর্ম মানুষের কোনো কাজে আসতে পারে না। এমন কর্ম বা আমল যাতে প্রতিটি মুহূর্তে খোদাভীতি এবং খোদার সন্তুষ্টি লক্ষ্য না হয়, এর কোনো লাভ নেই। এমন তবলিগকারীদের তবলিগের ফলাফল ভালো হয় না যত চেষ্টায় তারা করুক না কেন। অতএব এদিকেও হযরত মুসা খান যেভাবে বলেছেন, আমাদের মনোযোগ নিবদ্ধ করতে হবে। পুনরায় অজস্র ধারায় নেক কর্ম করার সম্পর্কে তিনি বলেন, যে ব্যক্তি ইমানকে কায়েম এবং অক্ষুণ্ণ রাখতে চায় তার নেক কর্মের ক্ষেত্রে উন্নতি করা উচিত। এগুলো আধ্যাত্মিক বিষয় আর কর্মের প্রভাব বিশ্বাসের উপর পড়ে, কর্মের প্রভাব বিশ্বাসের উপর পড়ে। যদি দৃঢ় ইমানের অধিকারী হতে হয় তাহলে নেক কাজ করা আবশ্যক। যারা পাপাচার অবলম্বন করে রেখেছে তাদেরকে দেখলে অবশ্যই জানতে পারবে যে তাদের খোদার সত্তায় বিশ্বাস নেই। হাদিস শরীফে এই কারণেই এসেছে যে চোর যখন চুরি করে সে তখন মোমেন হয় না, আর ব্যভিচারী যখন ব্যভিচার করে সে মোমেন থাকে না। এর অর্থ হলো তার অপকর্ম সত্য এবং সঠিক বিশ্বাসে প্রভাব ফেলে সেটিকে নষ্ট করেছে। আমাদের জামাতের উচিত অজস্র ধারায় সৎকর্ম এবং নেককর্ম করা। যদি আমাদের জামাতের অবস্থাও তেমন হয়ে থাকে যেভাবে অন্যদের রয়েছে, তাহলে তো স্বাতন্ত্রতা থাকলো না, আর তাদের হেফাজত এবং যত্ন নেওয়ার আল্লাহর কী প্রয়োজন রয়েছে? আল্লাহ তখন রক্ষণাবেক্ষণ করবেন যদি তাকওয়া, পবিত্রতা এবং সত্যিকার আনুগত্যের মাধ্যমে তাকে সন্তুষ্ট করো। স্মরণ রেখো, তার কারোর সাথে কোনো আত্মীয়তা নেই, আল্লাহর কারোর সাথে কোনো আত্মীয়তা নেই। শুধু বড় বড় কথা বলা এবং বলি আওড়ালে কিছু হবে না। বৃথা কথাবার্তা যদি বলো বা দাবি করতে থাকো, এসব দাবিতে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ততা না থাকবে। সত্যিকার আনুগত্য এক মৃত্যু, যে এটি করে না সে খোদার সাথে দাবা খেলার ন্যায় চালাকি করে। অর্থাৎ যখন কোনো স্বার্থ থাকে খোদার প্রতি সন্তুষ্ট থাকে, আর কোনো স্বার্থ না থাকলে খোদার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এটি মোমেনের রীতি হওয়া উচিত নয়। একটু ভাবো, যদি খোদা তালা সকল ক্ষেত্রে সাফল্য দেন আর কখনো কোনো ব্যর্থতা যদি না আসে, তাহলে সারা পৃথিবী কি একত্ববাদী হয়ে যাবে না? বিশেষত্ব কী থাকলো? তাই সমস্যার সময় যে বিশ্বস্ততা প্রদর্শন করবে, নিষ্ঠা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন। তাই নেক কর্ম বা সৎকর্ম ততক্ষণ সৎকর্ম বা নেক কর্ম গণ্য হবে যখন আনুগত্য পূর্ণ হবে, পূর্ণ আনুগত্যের সাথে তা করা হবে খোদা সন্তুষ্টি অর্জনের জন্য যদি করে। যখন নিজের কামনা বাসনার দেয়ালকে সম্পূর্ণভাবে ভূপাতিত করা হবে আর শুধু একটি লক্ষ্য থাকবে, আর তা হলো আমাদের প্রতিটি কর্মের পেছনে খোদার সন্তুষ্টিকে আমরা অগ্রগণ্য করব, আল্লাহর নির্দেশ অনুসারে কাজ করব, আর এই সত্যিকার আনুগত্য এটি হওয়া উচিত নয় যে যেখানে স্বার্থ সিদ্ধি হবে সেখানে আনুগত্য করব বা এতাত করব, যেখানে পছন্দ মতো কাজ হবে না সেখানে অভিযোগ আরম্ভ করব। সবসময় স্মরণ রাখবেন যে ব্যবস্থাপনার বিরুদ্ধে অপ্রয়োজনীয় অভিযোগ মানুষকে ব্যবস্থাপনা থেকে দূরে ঠেলে দেয়, এরপর ধর্ম থেকে দূরে ঠেলে দেয়, খেলাফত থেকেও দূরে ঠেলে দেয়, এরপর খোদার সাথে দূরত্ব সৃষ্টি হয় মানুষের। এই পরিণতি আমরা কতক মানুষের দেখেছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, আমাদের বিজয়ের অস্ত্র ইস্তিগফার, তওবা, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হওয়া, খোদার মাহাত্ম্যকে দৃষ্টিতে রাখা, পাঁচ বেলার নামাজ পড়া, নামাজ দোয়া গৃহীত হওয়ার চাবিকাঠি। যখন নামাজ পড়ো তাতে দোয়া করো, ঔদাসীন্য প্রদর্শন করো না, সকল পাপ তা খোদার অধিকার সংক্রান্ত হোক বা মানুষের প্রাপ্য সংক্রান্ত হোক তা এড়িয়ে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বাণীর প্রচার ও বিজয়ের অংশীদার করুন। তওবা, ইস্তিগফার এবং দোয়ার ভিত্তিতে যেন আমরা তবলিগের দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ এবং বান্দার প্রাপ্য অধিকার যেন আমরা প্রদানকারী হই। এই অধিকার প্রদানেই নেক কর্মের প্রতি মানুষকে মনোযোগী রাখে। খোদার সন্তুষ্টি যেন আমাদের সকল কাজে আমাদের দৃষ্টিতে থাকে। আল্লাহর অনুগত বান্দাদের যেন আমরা অন্তর্ভুক্ত হই। এসব কথার প্রতি যদি আমরা দৃষ্টি রাখি, তাহলে ইনশাআল্লাহ ঐশী প্রতিশ্রুতি অনুসারে ইসলামের বিজয়ের দিনও আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.